আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
এই বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া সুদের হার আর না বাড়িয়ে শতকরা 4.35 হারেই স্থির রেখেছে। এই বছরে এর আগে সর্বমোট 5 বার সুদের হার বাড়ানোর পর এই সংবাদ অনেক অস্ট্রেলিয়ানের জন্যই স্বস্তির খবর হয়ে এসেছে। মুদ্রাস্ফীতি কমে গিয়ে এখন 4.9 নেমে আসায় সরকার বলছে যে তাদের নেয়া উদ্যোগ কাজে আসছে। সুদের হার, মুদ্রাস্ফীতি এবং দৈনন্দিন জীবনের খরচ ক্রমশ বেড়ে যাওয়া, এই বিষয়গুলো নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন মেলবোর্নে অনুশীলনরত ফাইন্যান্স ও মর্টগেজ ব্রোকার মোরসেল আহমেদ। এখন শুনবেন এই সাক্ষাৎকারটি, এটি গ্রহণ করেছি আমি তারেক নুরুল হাসান।
মোরসেল আহমেদ, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত জানাই।
ধন্যবাদ।
এই ডিসেম্বর মাসে রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া সুদের হার আর না বাড়িয়ে 4.35 রেখেছে, তো এর কারণ কি বলে আপনি মনে করেন?
এর কারণ আমি প্রথমত যদি একটু রিক্যাপ করতে চাই, গত 18 মাস ধরে আমরা দেখেছি যে আরবিএ ক্রমাগত ধীরে ধীরে সুদহারটা বাড়িয়ে চলেছে, কমপ্লিটলি বিকজ অফ দ্য ইনফ্লেশন রেট। কারণ প্যান্ডেমিকের পরে আমরা যেটা দেখতে পেরেছি যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যার কারণে ইনফ্লেশন, যেটাকে আমরা বাংলায় বলি মুদ্রাস্ফীতি, বেড়ে অলমোস্ট 8% চলে গিয়েছিল। তো সেটাকে কন্ট্রোল করার জন্য আরবিএর এই মেজারমেন্ট, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাংকিং পলিসিতে এটা চলে আসে যে সুদহার প্রথমেই সুদহার বাড়িয়ে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা। তো ক্রমাগত 18 মাস ধরে যেখানে তারা সুদহার ক্রমাগত বাড়িয়ে চলেছে, তো এটাকে কন্ট্রোল করার জন্য, তার পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে নভেম্বরে 4 মাস পরে লাস্ট তারা এটাকে বাড়িয়েছিল জুলাইতে, তারপর তারা নভেম্বরে বাড়িয়ে দেয়। তো নভেম্বরে আমরা যখন দেখি যেটা কেন বাড়লো, কারণ ইনফ্লেশন রেটটা ফ্রম জুলাই টু সেপ্টেম্বর অক্টোবর কোয়ার্টারে একটু বেড়ে যায়, সেটা কন্ট্রোল করার জন্য আবার 0.25% সুদের হার বাড়িয়ে দেয় নভেম্বরে। তো এটা বাড়ানোর পরে নভেম্বরে ইনফ্লেশন আর একটু কন্ট্রোলে চলে আসে। তো নভেম্বরে যখন কন্ট্রোলে চলে আসে, তো আমরা যখন দেখি যে এটা আন্ডার 5%, সো 4.9% চলে আসে, তখন তারা এটাকে না বাড়িয়ে আর কোনো সুদহার না বাড়িয়ে 4.35% রেখেছে, যেটাকে আমরা ক্যাশ রেট বলি। তো এটার কারণ হচ্ছে যে ইনফ্লেশনটা কন্ট্রোল করা, যেটার কারণে তারা দেখেছে যে মান্থ টু মান্থ, তারা উইক টু উইক মান্থ টু মান্থ বেসিসে এটা অ্যানালাইজ করে তারা ডিসিশনটা দেয়। তো এর পরিপ্রেক্ষিতে ডিসেম্বরটা কন্ট্রোল করে রেখেছে, তো যার কারণে ডিসেম্বরটা না বাড়িয়ে, প্লাস ডিসেম্বরে লোকজন অনেক ছুটিতে যাবে, তো যার কারণে এটাও আর একটা কারণ, যাতে এটা কোনো মানে অন্যান্য ফ্যামিলিতে যাতে এটা এফেক্ট না করে, যার কারণে এটা আর না বাড়িয়ে 4.35% ক্যাশ রেটই তারা রেখে দিয়েছে।
আচ্ছা, তো এই না বাড়ানোর ব্যাপারটা, সুদের হার না বাড়ানোর ব্যাপারটা কি স্থায়ী হবে বলে আপনি মনে করেন?
নো, এটা কমপ্লিটলি নো আমি মনে করি না। কারণ আরবিএ ওরা যেটা যেভাবে তারা ডিসিশন দেয়, যেটা আমি আপনাকে প্রথমে বললাম, তারা উইক টু উইক মান্থ টু মান্থ বেসিস অ্যানালাইসিস করে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি যেটাকে অ্যানালাইসিস করে তারা ডিসিশন দেয়। তো আমরা জানি যে ডিসেম্বর জানুয়ারি মাসে একটা স্কুল হলিডে থাকে লম্বা সময়, অনেক ফ্যামিলি ছুটিতে যায়, তো স্বভাবতই আমাদের ইনফ্লেশন রেটটা বাড়ার সম্ভাবনা অনেক বেশি এবং বেড়ে যাবে বলেই মনে হচ্ছে। তো জানুয়ারিতে তো আমরা জানি যে নেক্সট আরবিএ এর মিটিংটা হবে ফেব্রুয়ারিতে, তো ফেব্রুয়ারিতে মোস্ট লাইকলি আমরা যেটা জানি যে হয়তো ইনফ্লেশন বেড়ে যাবে এবং আরেকটা সুদহার বাড়ানোর সম্ভাবনা অনেকই বেশি। তো এটা স্থায়ী বলার কোনো কারণই নেই, কারণ আরবিএ কমপ্লিটলি তারা এই ইন্ডেক্স সিপিআই কমোডিটি প্রাইস ইন্ডেক্স, এই সিপিআই এর উপরে আর ইনফ্লেশন ডাটার উপরে ডিপেন্ড করে তারা সিদ্ধান্ত নেয়।
আচ্ছা, অস্ট্রেলিয়ানদের কস্ট অফ লিভিং ক্রমশই বাড়ছে, অনেক অস্ট্রেলিয়ান পরিবারই খরচ সামলাতে অনেক পরিশ্রম করছে, তো এতে কোনো কি বদল আসবে বলে আপনি মনে হয়?
এটা আসলে একটা সুন্দর প্রশ্ন, এটা খুবই একটা সমসাময়িক একটা সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমরা দেখেছি যে সুদহার বাড়ানোর জন্য স্পেশালি যারা মর্গেজ হোল্ডার, ওয়েদার দে আর অর নট, সবারই অনেক পরিশ্রম করতে হচ্ছে। অনেক ফ্যামিলিকে, আমাদের যারা ক্লায়েন্ট বেস আছে, অনেক ফ্যামিলিকে আমি দেখেছি তারা সেকেন্ড জব স্টার্ট করতে বাধ্য হয়েছে তারা পরিবারের খরচ সামলানোর জন্য। তো তাতে কোনো বদল এই মুহূর্তেই আসার সম্ভাবনা কম। হ্যাঁ, বদল আসবে, কারণ একটা সময় যখন আসবে যে আপনার এই ডিমান্ড এন্ড সাপ্লাই চেইনটা যখন ঠিক হয়ে যাবে, উইচ ইজ অলমোস্ট গেটিং ফিক্সড, একটা যখন সময় ঠিক হয়ে যাবে, তখন আস্তে আস্তেই এই লিভিং কস্টটা একসময় সহনীয় পর্যায়ে চলে আসবে, যেটা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি। হ্যাঁ, পেট্রোল প্রাইস আর আমাদের এনার্জি প্রাইস, যেটাতে সবচেয়ে বেশি সিপিআই ইন্ডেক্স সবচেয়ে বাড়তি, যেটাকে কন্ট্রোল করার জন্য সরকারের অনেক ইনিশিয়েটিভ নিয়েছে এবং আরো অনেক ইনিশিয়েটিভ আসছে। তো এটা আপাততই আমাদের বদল দেওয়ার কোনো সম্ভাবনা নেই, বাট আমি বলবো যে এটা খুব নিকট ভবিষ্যতেই এটা একটা পরিবর্তন আসবে, বাট আপাতত এর থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা আমাদের কম।
আচ্ছা, আপনি মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন রেটের কথা বললেন, সেটি এখন কোন পরিস্থিতিতে আছে?
রাইট নাও এটা rba.gov.au একটা ওয়েবসাইট আছে, ওরা সেখানে আপনার ওই প্রতি কোয়ার্টারে একটা আপডেট দিয়ে থাকে। তো আমি যদি সেপ্টেম্বর কোয়ার্টারে দেখি, তো তারা সেখানে তাদের আপডেট দেয়া আছে 5.4%। যখন আমরা লাইভ একটা ABS অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স ডাটাতে দেখি, আমরা আপ আনটিল নভেম্বর এন্ড আমরা দেখি যে জাস্ট স্লাইটলি আন্ডার 5%, 4.9% এসে স্টপ হয়ে আছে। অ্যাজ আই সেড, ডিসেম্বর মাস এখন তো ছুটির সময়, মানুষজনের ছুটির সময়, মানুষজন এখন ছুটিতে যাবে, অনেক অনেক ট্রানজাকশন হবে, অনেক ডিমান্ড বাড়বে অনেক কিছুর। সো 4.9% এটাতে থাকলে ভালো আই গেস, বাট আসলে বলা মুশকিল। বাট আপাতত ইনফ্লেশন রেট 4.9% রাইট নাও।
আচ্ছা, এটা কি এমনিতে কি ক্রমশ কমছে নাকি আবার বাড়ার দিকের সম্ভাবনা রয়েছে?
এটা বাড়ার দিকে সম্ভাবনা বেশি, কারণ মানুষজন এখন ছুটিতে যাবে, মানুষজন এখন হলিডেতে যাচ্ছে। কারণ CPI কমোডিটি প্রাইস ইন্ডেক্সে সবচেয়ে যে তিনটা প্রাইসে যেটা দাম বেড়েছে সেটা হচ্ছে আপনার পেট্রোল প্রাইস, এনার্জি প্রাইসেস এন্ড রিটেল প্রাইস। আমরা যদি যাই সেখানে আমরা যদি দেখি সেটা হচ্ছে আপনার ট্রাভেল এক্সপেন্সেস, এয়ারলাইন প্রাইসের কস্ট। আর এই সময় মানুষ ট্রাভেল করে প্রচুর, ওভারসিজ হোক ডোমেস্টিক হোক, মানুষ প্রচুর ট্রাভেল করে। এটাতে ডেফিনেটলি প্রভাব পড়বে, কারণ ফেব্রুয়ারিতে যখন ডাটাগুলো তারা আবার অ্যানালাইজ করে ডিসিশন দিতে, আরবিআই যখন ডিসিশনে বসবে, তখন এই ইনফ্লেশন প্রাইসটা যখন বেড়ে যাবে, তখন ওই মুদ্রাস্ফীতি ইনফ্লেশন রেটটা যখন তারা বেশি দেখবে, তখন সুদহারটা বাড়ানো ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না।
এরপরের প্রশ্ন হচ্ছে যে যারা এই মুহূর্তে প্রপার্টি মার্কেটে ঢুকতে যাচ্ছে, যারা নতুন হোম বায়ার, যারা লোনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছে এখনকার সিচুয়েশনে, তাদের জন্য এই মুহূর্তে কোন ব্যাপারগুলি নিয়ে প্রস্তুতি নেওয়া সবচেয়ে জরুরি বলে আপনি মনে করেন?
নতুন যারা বাড়ি কিনতে যায় বা তাদের আসলে মনে করেন এখন সবচেয়ে যে জিনিসটা তাদের প্রস্তুতি নিতে হবে সেটা হচ্ছে তাদের সেভিংস করা। তাদের সেভিংস এর দিকে তাদের সবার আগে নজর দিতে হবে অ্যাজ মাচ অ্যাজ দে ক্যান, কারণ এখন ইন্টারেস্ট রেট খুব বাড়তি, যেটা প্যান্ডেমিকের যেটা আপনার মহামারীর সময় আমরা দেখেছি, যেটা আপনার 2.5%, 2.7% লোন দেওয়া যেত, সেটা এখন 300% বেশি, সেটা এখন মোর দেন 6%। সো এখন আমি যেটা বলবো, যারা নতুন যারা বাড়ি করতে যাচ্ছেন, তাদের একজন অভিজ্ঞ মর্গেজ ব্রোকার বা কোনো ব্যাংকে যেয়ে কথা বলা, তাদের একটা বোরোয়িং ক্যাপাসিটি, তাদের বোরোয়িং এর একটা লিমিট থাকে যে তারা কি পরিমাণ তাদের কারেন্ট ইনকাম, তাদের কারেন্ট সেভিংস এর এগেইনস্টে তারা কি পরিমাণ বড় করতে পারবে, সেই সম্পর্কে ধারণা নেয়া। সে সম্পর্কে ধারণা নিয়ে তারা তাদের নিজস্ব নিজেদের মতো করে রিসার্চ করতে পারবে যে কোন এলাকায় তাদের বাজেটে বাড়ি কিনতে পারবে। তো সেক্ষেত্রে তাদের জন্য প্রস্তুতি নেওয়াটা সহজ হবে ফর দ্য নিয়ার ফিউচার।
আর এমনিতে কি মনে হয় যে নতুন বাড়ি যারা কিনতে চাচ্ছে তাদের জন্য এখন কি ভালো সময়?
আমরা আসলে এই ব্যাংকিং এ যেটা আমরা একটা কথা বলি সব সময়, যেটা হচ্ছে ব্যাংকিং এর একটা ডিফল্ট রুল আর কি, যে নো টাইম ইজ বেটার দ্যান নাও। আসলে বাড়ি কেনার ভালো সময় খারাপ সময় এটা আসলে পরিস্থিতি অনেক সময় ডিপেন্ড করে, ফাইন্যান্সিয়াল হোক, ইকোনমিক্যাল হোক, এনভায়রনমেন্টাল হোক, সব অনেক কিছুই পরিস্থিতি দেখে নেওয়া জরুরি। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে কারেন্টলি আমরা দেখতে পেরেছি সুদহার বেড়ে যাওয়াতে অনেক, আমরা যেটাকে বলি আপনার ওই স্ট্রেস সেল, অনেক স্ট্রেস সেল বেড়ে গিয়েছে, অনেক প্রপার্টি আপনার মার্কেট প্রাইসের চেয়ে অনেক কম দামে ছেড়ে দিচ্ছে, কারণ অনেকে যাদের ইনভেস্টমেন্ট প্রপার্টি আছে বা অনেকে তারা ছেড়ে দিচ্ছে। তো সেগুলো অনেকেই যারা এখন ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে, যাদের ক্যাপাসিটি আছে, তারা অনেকেই সেই অফারগুলো লুফে নিচ্ছে। তো আমাদের হোল মর্গেজ ব্রোকারদের যে আমাদের অ্যানালাইসিস এর উপরে আমরা যেটা ই করি, যেহেতু মুদ্রাস্ফীতি এখনো পুরোপুরি RBA বা আমাদের কারো কন্ট্রোলে নেই, এবং যেহেতু আফটার দিস হলিডে পিরিয়ড ডিসেম্বরে ফেব্রুয়ারিতে আরেকটা মিটিং আসবে, তো মানুষজন আমি বলবো যে নতুন হোম বায়ারদের যারা নতুন বাড়ি কিনতে চাচ্ছেন তারা আর কিছুদিন অপেক্ষা করেন, কারণ ইনফ্লেশন রেটটা কি কোন পর্যায়ে দাঁড়ায় সামনের বছর মাঝামাঝি পর্যায়ে, প্লাস RBA কি ডিসিশন দেয়, আর গভর্নমেন্টের কিছু ইনিশিয়েটিভ যেটা আমরা শুনতে পেরেছি আসবে, সেগুলোর জন্য একটু অপেক্ষা করা প্রয়োজন আমি বলে মনে করি।
আর যারা অলরেডি প্রপার্টি মার্কেটে ঢুকে গেছেন এবং যারা এখন লোন রিপেমেন্ট করছেন, সাধারণভাবে আমরা জানি যে রিপেমেন্টের অ্যামাউন্ট শুরুর চেয়ে অনেক বেড়ে গেছে এখন, তাদের জন্য আপনার কি পরামর্শ হবে?
একজন মর্গেজ রিপেয়ার হিসেবে আমি যেটা মনে করি, এই মুহূর্তে যেমন প্যান্ডেমিকের সময়, মহামারীর সময় 2.5% ইন্টারেস্ট রেটের লোনের রিপেমেন্ট দিয়েছে, সেটা ছিল আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার আমি বলবো। নাও এখন আমরা দেখতে পেরেছি যে আমাদের রিপেমেন্ট অনেকে ডাবল ট্রিপল হয়ে গিয়েছে, কারণ ফিক্সড রেট থেকে এখন ভ্যারিয়েবল রেটে আমরা চলে এসেছি। তো এখন যেটা করতে হয়, যেটা আমি আমার ক্লায়েন্টদের বা আমরা যেটা অ্যাডভাইস করে থাকি আমাদের কাস্টমারদের, সেটা হচ্ছে তারা তাদের ব্যাংকের সাথে কথা বলার জন্য, তাদের লেন্ডারের সাথে কথা বলা সবচেয়ে সবার আগে প্রয়োজন, যে তাদের লেন্ডার রিপেয়ার তাদের লোনের সুদহারটা নেগোসিয়েট করার জন্য, কমানোর জন্য বলার জন্য। তো সেই ক্ষেত্রে আপনার লেন্ডাররা দেখা যায়, ব্যাংকরা দেখা যায়, তারা অনেক ক্ষেত্রেই তারা সাহায্য করতে পারে যে নতুন রিপেমেন্ট বা কোনো কিছুই করতে পারে কিনা। এখন মনে করেন যে আমরা যেটা মনে করি যে বিগ ফোর ব্যাংকের বাইরেও অনেক অন্য ছোট ছোট ব্যাংক আছে যারা অনেক কম রিপেমেন্ট, অনেক কম ইন্টারেস্ট রেটে অনেক লোন তারা ই করে থাকে। তো সেখানেও তারা চাইলে মুভ করে তারা রিপেমেন্ট কমাতে পারে, যদি তাদের এক্সিস্টিং ব্যাংক তাদের ডিমান্ড, তাদের এক্সিস্টিং মানে কোনো কম্পিটিটিভ রেট প্রোভাইড করতে না পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে রিপেমেন্ট এই মুহূর্তে সবারই বেশি, সবারই অনেক কষ্ট হচ্ছে। আর সবচেয়ে আমি যেটা বলবো, আরেকটা জিনিস যেটা বলবো, যে যারা মান্থলি রিপেমেন্ট করেন তাদের একটু আমি বলবো যে আপনারা একটু নিজস্ব একটু রিসার্চ করে দেখবেন যে উইকলি বা ফোর্টনাইটলি রিপেমেন্ট করলে ফর দ্য লং টার্ম পিরিয়ড আপনারা মানি সেভ করতে পারবেন।
SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য।
মেলবোর্নে অনুশীলনরত ফাইন্যান্স ও মর্গেজ ব্রোকার মোরসেল আহমেদের সাক্ষাৎকারটি শুনলেন। এই প্রতিবেদনে দেয়া তথ্যগুলি সাধারণ তথ্য এবং সুনির্দিষ্ট কোনো বিষয়ে দেয়া পরামর্শ নয়। আপনার ব্যক্তিগত পারিপার্শ্বিকতা বিবেচনায় সুনির্দিষ্ট তথ্যের জন্য দেখুন সরকারি ওয়েবসাইট এবং যোগাযোগ করুন রেজিস্টার্ড এজেন্টদের সাথে।
আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন। ফেসবুকে ফলো করুন SBS বাংলা।